কৃষ্ণ কৃপা করে না তারে
নিন্দা করলে কি হবে, হৃদয়টা বজ্রতুল্য হয়ে যাবে, আর গুরু বৈষ্ণবের কাছে যেতে পারবে না, প্রাণ খোলা ভাবে তার হৃদয় কথার মতো হয়ে যাবে, বজ্র মতো হয়ে যাবে, তখন আর বৈষ্ণবের কাছে যেতে হবে না, যেতে পারবে না। তাই বৈষ্ণব হৃদয়ে সদা আমার গোবিন্দ বিশ্বাস,
বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম,
গোবিন্দ কয়ে নমো বৈষ্ণব পরায়ণ,
কৃষ্ণ কহে নমম বৈষ্ণব পরায়ণ।
তুমি তো অন্তর্যামী, সকলের জীবনে বাস করো, আবার বিশাল করে বৈষ্ণব হৃদয় কেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলীয় শান্ত, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয়সু, আর অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় দুঃখ, কৃষ্ণ ভক্ত নিষ্কাম। গোবিন্দ বলছে আমি কোথায় বিশ্রাম করি, বিশ্ববাসী সবাই আমার কাছে বলে আমি যে জগৎ পিতা, ধন দেহি মন দেহি জয়নমা ভাজ্যাং দেহি, কিন্তু বৈষ্ণবগণ আমার কাছে কিছু চায় না, এই জন্য তার হৃদয়ে তো আমি বিশ্রাম করি, বৈষ্ণব হৃদয়ে সদা আমার গোবিন্দ বিশ্রাম,
বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম,
গোবিন্দ কয়ে নমো বৈষ্ণব পদান,
গোবিন্দ কহে নমম বৈষ্ণব পরা
আমি প্রতি জানিলে করি আশা ওই চরণের ধুনি
প্রতি জন্মে করি আশা চরণের ধুলি
নরতমে কর দয়া আপনার মনে
নরতমে কর দয়া আপনার বলি কর
দয়া
এইবার আমায় কর দয়া কর দয়া
বন্ধন
বন্ধন গুছাইয়া এইবার আমায় কর দয়া চরণ ছাড়া কর না গো
চরণ ছাড়া
বৈষ্ণব ঠাকুর চরণ ছাড়া কর না গো
ওই চরণ চরণ দিলাম আমার চরণ ছাড়া
কর না গো চরণ দিলাম চরণ ছাড়া
আমি অধম পতিতনে আমার চরণ ছাড়া করো না গো
অধম পতিতনে চরণ ছাড়া করো না গো
এই বলছেন চৈতন্য অবতারে মহে প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য সেই প্রেমে যে ভাসিল সেই জীব সার কোটি কোটি জন্মে তার নাহি কোটি স্টার আগর বদনে ভরে হরি
বল বদন ভরে হরি বল
হরি হরি বল
আনন্দে বাহু তুলে বদন ভরে হরি বল
পঞ্চাশতুর্ভ্য কৃপা সিন্ধুভ্য পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদ্বিষে নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো নমঃ আপনারা শ্রবণ করলেন জগন্নাথ দাস বাবাজী মহারাজ কিরকম ভাবে মহাপ্রভুর আবির্ভাব স্থলী তিনি প্রকাশ করলেন মূলেতে কিন্তু শিল ভক্ত বিনোদ ঠাকুর তিনি দেখলেন যে লোক মনে করে যে আমি চাকরি টাকরি করতাম শেষ বয়সেতে আমি এখানে এসে ভজন করছি এই জন্য যা আমি রিসার্চ ইত্যাদি করে দিয়ে মহাপ্রভুর আবির্ভাব স্থলী নির্ণয় করেছি এর উপরে একটা স্ট্যাম্প মোহর জগন্নাথ দাস বাবাজী মহারাজের প্রয়োজন এই জন্য তিনি বাবাজি মহারাজকে ওখানে নিয়ে যান শ্রী ভক্ত বিনোদ ঠাকুর এর পূর্বে চলে যাচ্ছিলেন বৃন্দাবনেতে থেকে ভজন করবেন ওই তারকেশ্বর পর্যন্ত গিয়েছিলেন তখন তারকেশ্বর নাথ তিনি বললেন যে প্রভুর ধাম প্রকাশিত হলো না, তুমি চলে যাবে বৃন্দাবনেতে, তুমি এখান থেকে ফিরে যাও আর ওইখানে তুমি ধাম প্রকাশ করো। তখন ওখান থেকে ফিরে আসেন এবং জগন্নাথ দাস বাবাজী মহারাজকে নিয়ে যান। সেই সময়তে বঙ্গে যাওতি বড় বড় প্রসিদ্ধ লোক তার সঙ্গে সব তার ছিলেন, শুনলেন যে কিরকম হওয়াতে সেখানে পৌঁছেই তিনি 3-4 লাফ হাত লাফ দিয়ে বৃদ্ধ ঝুড়ির মধ্যে থেকে বেরিয়ে আর তার চোখের পাপনি দড়িতে বেঁধে দিয়ে আর নৃত্য করতে লাগলেন। এই আমার গৌরচন্দ্রের আবির্ভাব। এসব বিস্তারিত ভাবে শ্রীপাদ পর্যটক মহারাজ নিকটে আপনারা শ্রবণ করলেন। এই মহাপুরুষ বৈষ্ণব সার্বভৌম তাহাকে বলা হয়। কেন বৈষ্ণব সার্বভৌম? যেরকম হতে রাজাদের মধ্যে সম্রাট মধ্যে সম্রাট মধ্যে বলা হয় সার্বভৌম, এরকম হতে বৃন্দাবন সমস্ত ব্রজমন্ডল গৌড়মন্ডল ক্ষেত্রমন্ডল এই যত বৈষ্ণব তখন ছিলেন ওই সময়তে তাকে এক ছত্র রূপেতে একস্বরেতে সমস্বরেতে তাকে বৈষ্ণব সার্বভৌম সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠ তাকে নির্ণয় করেছিলেন। তিনি একাধারে যেরকম হতে সমস্ত শাস্ত্রবিদ ছিলেন, সেরকম হতে সিদ্ধান্তবিদ ছিলেন, ভগবানের অনুভূতি ছিল, সংসারে থেকে পরম বিরক্তি এবং সমস্ত শাস্ত্র যাবতীয় সমস্ত ভক্তি সিদ্ধান্তের সমস্ত গুলি তিনি বিদ ছিলেন, সবগুলি জানতেন। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তাহার নিকটেতে একবার বৃন্দাবনেতে সূর্য কুণ্ডেতে তিনি সেখানে যান। সেখানে বাবাজি মহারাজের কতগুলি শিষ্য ছিলেন, তারা ভক্তি বিনোদ ঠাকুরকে দেখলেন যে ইনি বিচারপতি, তার নিকটেতে নালিশ করলেন, প্রভু আমরা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার সম্পত্তি ছেড়ে দিয়ে ভজন করতে এসেছিলাম, আর বাবাজি মহারাজ বলেন যে তোমরা ফুলের বাগান করো, বেগুনের চাষ করো আর ওই দ্বারে ঠাকুরের সেবা হবে, তাহলে আমরা কি এই করতে এসেছিলাম? আমরা এসেছিলাম অষ্টকালীয় লীলা স্মরণ করব, রাধা কৃষ্ণের আমরা এই জন্য এসেছিলাম। কিন্তু তিনি বলেন এই আর না করলে তিনি আমাদের উপরে রাগে, আপনি বিচার করেন আর বিচার করে বাবাজি মহারাজকে পরামর্শ দেন যেন এইসব বেগুন চাষ আর এইসব গুলি করতে আমাদেরকে না লাগান, অষ্টকালী লীলা পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। তখন এই মহাপুরুষ তাদেরকে বলেছিলেন দেখো এখন তোমাদের ওই লীলা স্মরণ হবে না, তোমাদের বহু অনর্থ রয়েছে, তোমরা হরিনাম একান্তে করতে গেলে আর তোমার স্ত্রী পুত্র সম্পত্তি ইত্যাদি ওইগুলি চিন্তা করবে, কেবলমাত্র কি কাছি টানা হবে, হরিনাম হবে না। আপনারা চিন্তা করে দেখুন আপনার সকাল বেলাতে গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র আপনার করতে বসবেন আর দেখবেন যে সে হয়তো ঘুম পড়ে ঘুম এসে যাবে আর না তো জগতের যাবতীয় সমস্ত চিন্তা এসে যাবে। অতএব ভগবত লীলা স্মরণ বহু দূরে, অষ্টকালী লীলা আরো এটা মহাপুরুষের দ্বারা সম্ভব, সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব না। এই জন্য তোমরা আমি হরিনাম করে সুকৃতি হোক তোমাদের, ধীরে ধীরে হরিকথার দ্বারা তুমি চিত্ত মার্জিত হোক আর যখন চিত্ত একবার নির্মল হয়ে যাবে তখন তোমাকে প্রয়াস করতে হবে না অষ্টকালী লীলার জন্য, লীলা নিজেই থেকে তোমার হৃদয়তে আবির্ভূত হয়ে যাবে। এটা প্রয়াস নেই, তো লীলা হচ্ছে স্মরণ ইত্যাদি ভগবানের কৃপা, জোর করে এই সবগুলি হবে না। অত কৃষ্ণ আমাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ঃ, হরিনামই হবে না তো লীলা স্মরণ তো বহু দূরে। যখন হরিনাম করতে করতে পরিশ্রম হবে না, চেষ্টা করতে হবে না, ঘুমাইলেও জিহ্বা তার নৃত্য করতে থাকবে, কি রকম? মহাপ্রভু একদিন শৌচের জন্য, যদি অপ্রাকৃত প্রভু তব লীলা মধ্যে বুঝুন, তিনি শৌচ করতে বিকাল বেলা যাচ্ছেন রাত্রে সময়তে আর তাহার সঙ্গে ছিলেন গোপাল একজন ছেলে বাচ্চা ছেলে। সে মহাপ্রভু যখন যাচ্ছেন তখন তিনি জিহ্বাটাকে বাহার করে আর জোর করে ধরেছেন। তখন ও ছেলেটা জিজ্ঞাসা করছে যে প্রভু আপনি হাত দিয়ে জিহ্বাটাকে বাহার করে দিয়ে আর জোর করে কেন ধরেছেন? তো দেখো আমি শৌচ করতে যাচ্ছি, অপবিত্র অবস্থা, এই সময় ভগবানের নাম না করা ভালো, কিন্তু আমি পারি না, চেষ্টা করলেও আমি পারি না, আমার জিহ্বাতে সবসময় হরে কৃষ্ণ এটা হচ্ছে, আমি কিছুতে এটা করতে পারছি না, জোর করে ধরেছি যাতে জিহ্বা না হয়। এইরকম হবে তখন তিনি বলেন যে তুমি আজ থেকে তোমার আমার নাম দিলাম গোপাল গুরু। হ্যাঁ, তো তিনি বললেন যে সে প্রভু আপনি তো বলছেন, কিন্তু মরবার সময় যদি নাম না করে তাহলে কি হবে? তখন জিবা করবে না, জিবা হরি নাম করবে না, পায়খানা পেশাব সবকিছু হচ্ছে আর পড়ে আছে, ওই সময় হরি নাম করবে না? তখন প্রভু বললেন যে সে তাকে আলিঙ্গন করে দিয়ে পিঠ চাপড়িয়ে বললেন যে তুমি সাধারণ ছেলে নও, তুমি তত্ত্বজ্ঞ, আজ থেকে আমি তোমার উপাধি দিলাম গোপাল গুরু। এইরকম হতে হরিনাম যখন হবে তখন শুয়ে থাকলেও সব কালবেলা উঠবে, তখন যে জিহ্বা চলছে হরে কৃষ্ণ, ঘুম থাকলেও হবে, আলস্য আসবে না, প্রমাদ আসবে না, তখন বুঝবো যে সে এই হরিনাম স্বয়ং ভগবান জিহ্বাতে নৃত্য করছে। এখন আমরা প্রয়াস করি হরিনাম করতে, আমি ঘুম লাগে, অন্য চিন্তা আসে, এই জন্য এটা কব নামাভাস আর সদাই নামাভাস, এতে কৃষ্ণ প্রেম হবে না। অতএ এই অবস্থাতে হরিগুরু বৈষ্ণব সেবা করবে, বাগান কর, চাষ কর, অন্যান্য কাজ করে দিয়ে ওইটা ভগবানের সেবাতে লাগু, গুরু বৈষ্ণব যা বলছে তোমার মঙ্গলের জন্য বলছে, তুমি পৃথক করে তুমি কোন চেষ্টা করো না, পূর্ণরূপে আত্মসমর্পণ করে গুরু বৈষ্ণবের নিকটেতে, যারা অভিজ্ঞ বৈষয়েতে, আর তাহার উপরে সম্পূর্ণ ছেড়ে দাও, তাহলে তাহার কৃপাতে হয়তো সহজ ভাবে এইগুলি স্ফূর্তি হয়ে যায়। এই জন্য এই সবগুলি এখন তোমরা করতে যাও না, লীলা স্মরণ, লীলা স্মরণ করতে গে রাধা কৃষ্ণের নিভৃত যেগুলি লীলা আছে, কুঞ্জি ইত্যাদি লীলা, ওটাকে সাধারণ প্রাকৃত জ্ঞান হবে, এম তোমাদের কামাগ্নি বড়ে যাবে, আর শেষ পর্যন্ত তোমরা একেবারে ডুবে মরব। এই জন্য এই সব অবস্থাতে নয়, এইগুলি যখন আসক্তি পড়েতে, শ্রদ্ধা নিষ্ঠা রুচি আসক্তি, তারপরে শুদ্ধ সত্য হৃদয়তে প্রকটিত হবে, তারপরে নিজেই করতে হবে, আর কোন প্রচেষ্টা ইত্যাদি কিছু করতে হবে না, নিজেই একবারে তৈল ধারাবত অবিচ্ছিন্ন গতিতে সেই সমস্ত লীলাগুলি স্ফূর্তি হবে। তখন তাহাদের কথা শুনে তারা উনার প্রতি অত্যন্ত শ্রদ্ধালু হয়ে তাহার অনুসারে চলতে লাগলো। এই মহাপুরুষ বৃন্দাবনেতে সূর্যকুণ্ডেতে, যেখানে সূর্যকুণ্ডেতে তাহার লীলা আছে, সেইখানে শ্রীমতী রাধিকা সূর্য পূজা ছলনা করে দিয়ে কৃষ্ণের সঙ্গে ওখানে মিলিত হন, ওইখানে তিনি ওইখানে নিকটে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, আর আর সবগুলি বন ইত্যাদি রয়েছে, ওইখানে থেকেও তিনি বলছেন যে সে এইখানে এই লীলা স্মরণ ইত্যাদি আর সহজ ভাবে তো হয় না, এটা দেখাচ্ছেন বদ্ধজীবের জন্য। কৃষ্ণাম করে অপরাধের বিচার, কৃষ্ণনাম, কৃষ্ণধাম, বৃন্দাবন ধাম অপরাধের বিচার করে, অপরাধীর সেখানে কৃষ্ণ প্রেম হয় না, কিন্তু গৌর নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রু, জগাই মধাই মতন পাপি শ্লোগো, আর আর সবগুলি কত রকমের লোক, এই ধামের কৃপাতে মহাপ্রভু পরিকর গণের কৃপাতে অপরাধী হলেও নানা প্রকারে অনর্থ গ্রসিত হলেও যে এই ধামেতে বাস করে দিয়ে একান্তিক ভাবতে তাহাদের শরণাগত হয় ধামে, তাহলে ধাম কি করবেন? তার হৃদয়ের মধ্যে পাত্রতা আনয়ন করে কৃষ্ণ প্রেম তার মধ্যে দিয়ে দেবেন। কিন্তু কৃষ্ণ নামেতে, কৃষ্ণ ধামেতে কিছু বিচার আছে, এই জন্য মহাপ্রভু বললেন ওই রকম লোকের শ্রেণীর জন্য বৃন্দাবনে যাইবে কিন্তু না রহিবে চিরকাল, আর গোবর্ধনের উপরে উঠে না দেখিবে গোপাল, অনর্থগ্রস্ত লোক বৃন্দাবনে গিয়ে ওই ওই সবগুলি দেখে ওদের আচার বিচার ভ্রষ্ট হয়ে যাবে, এরা স্নান করে না, এরা আহ্নি করে না আর কাপড় ছাড়ে না পায়খানা ইত্যাদি দিয়ে, ওই দেখে বলবে যে সেই তো মহা দুরাচারী আর শেষ পর্যন্ত ভ্রষ্ট হয়ে যায়। সনাতন গোস্বামী একবার বৃন্দাবনের থেকে গিয়েছিলেন মথুরাতে, আর সেখানে মথুরাতে গিয়ে দেখেন একটি সুন্দর শ্যাম রঙের ছেলে একটা চৌবাইন ছেলের সঙ্গে খেলাধুলা করছে, নিকটে মন্দির আছে, গুলি ডান্ডা খেলে ইত্যাদি। তার নাম হচ্ছে মদন মোহন। একদিন ওই ওখানে গেলেন মাধুকরী লিতে গোবর্ধন পরিক্রমা করে, দেখেন কি তারা গুলি ডান্ডা খেলছে ছেলেরা, আর সঙ্গে সঙ্গে ওই যখন ও চৌবাইন ছেলেটা জিতে গেল তখন কৃষ্ণ তাকে কাঁধা নিয়ে তাকে যেতে হবে, এই জন্য কৃষ্ণ আর ওখান থেকে পালিয়ে যায় আর ঠাকুর ঘরেতে ঢুকে গিয়েছে, আর এই বুঝে সালে গালাগালি করছে, তুমি বদমাস, তুমি জিতে গেলে আমি তোমাকে কান্ধাতে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, আর আমি জিতে গেলে তো তুমি মন্দিরে তো পালাচ্ছ, আচ্ছা তো দাঁড়াও কালকে যদি আসো তাহলে আমি দেখব। সনাতন গোস্বামী দেখি যাহো কি রকম অপূর্ব এই ছেলেদের সঙ্গে এখানে খেলাধুলা করছে। পরের দিনে আবার যিনি গিয়েছেন দেখতে সেদিনে দেখেন কি ওই বুড়ি মা চৌবাইন খিচড়ি করছে, আবি কাপড় ছাড়ে নাই শুয়ে উঠেছে আর ওই দাঁতন করছে, দাঁতন করতে করতে তাহার রস মুখের থেকে আবার ওই দাঁতনের ভিতর দিয়ে বুন্দ বুন্দ করে পড়ছে, আর এদিকে খিচড়ি চালাইবার বাসন মাজা হয় নাই ওই দাঁতন দিয়ে ওইটাকে চালাচ্ছে। সনাতন গোস্বামী বলি যে কি রকম অনর্থ, এর কোন কাণ্ড জ্ঞান নাই আর এরকম দাঁতুন দিয়ে খিচুড়ি চালাচ্ছে, আর ওই ঠাকুর মদন মোহন খাবে না আমার ছেলে ওর ছেলে খাবে। বলে যে মা তোমার সব ভালো কিন্তু তুমি কাল থেকে স্নান করে নিয়ে পবিত্র হয়ে কাপড় ছেড়ে টেড়ে দিয়ে পূজা পাঠ করে দিয়ে তারপরে রান্না করে খাওয়া, ও তাহলে আমার ভুল হয়েছে, আচ্ছা আমি কালকে গিয়ে আমি করবো, আমি দাঁতন টাতন করে আমি কাপড় ছেড়ে দিয়ে স্নান স্নান করে দিয়ে আর তারপরে আমি রান্না। ঠিক সনাতন গোস্বামী চলে গেল। পরদিন আবার দেখতে এসেছেন, সেখান থেকে যে সে মদন মোহন আর ওই ছেলে দুজন কাঁদে, মা খিদা লেগেছে, মা খিদা লেগেছে আর খুব কাঁদছে, আর ইনি তার স্নান করতে আর দাঁতুন করতে 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 একটু বিলম্ব হয়েছে, এই জন্য আর ধৈর্য তাহাদের নাই খুব কান্নাকাটি করছে। সনাতন গোস্বামী দেখে আশ্চর্য চকিত, বললেন যে মায়ের পায়েতে পড়লেন, বলছে মা তুমি যেরকম খাওয়াইতে ওই দাঁতুন দিয়েই তোমার ইঠই খেতে তার ইচ্ছা, অতএব তুমি তোমাকে এই সব বিধি নিষেধের উপরে তুমি মানে তুমি যাতে প্রসন্ন থাকে ওইটি করো, যে কে যেন কেন উপায় ন কৃষ্ণে মনু নিবেশায় যেভাবে তিনি প্রসন্ন হন ওইটা তুমি করো, তোমার কাছে সদাচার এইসব কোনো প্রয়োজন নাই, আমরা গেলে এইসবগুলি দেখব। সনাতন গোস্বামী মত তিনি জানতেন তথাপি আমাদেরকে শিক্ষা দেবার জন্য এই সবগুলি করেছেন, ছলনায়কটা। অতএব এই সবগুলি বিচার আমাদেরকে নিতে হবে, ওখানে গেলে আমরা অপরাধ করে ফেলব, এই জন্য এই বাবাজি মহারাজ ওখানে বৃন্দাবনে বহু কাল বাস করে, 100 বৎসর বৃন্দাবনেতে ছিলেন, আর তারপরে এই ধামেতে তিনি মহাপ্রভুর ধামেতে এসেছেন, কেন এটা ঔদার্যময় ধাম, চৈতন্য মহাপ্রভু কৃপা না হলে কৃষ্ণের মাধুর্য স্ফূর্তি হবে না, যতদিন না তাহার কৃপা হয়, যতদিন স্বরূপ দামোদর মহাপ্রভু পরিকরে স্বরূপ দামোদর রূপ গোস্বামী সনাতন গোস্বামী এদের কৃপা না হলে উঠেতেই বৃন্দাবনে মাধুর্য স্ফূর্তি হবে না, এই জন্য তাকে মহা ঔদার্যময় ধাম তাকে বলা হয়েছে, এর ব্যাখ্যা করলে আবার অনেক সময় লেগে যাবে। অতএব এইরকম ভাবে এই মহাপুরুষ ছেড়ে এইখানে আসেন, আর এইখানে মহারাজ বলেন যে 144 বছর বয়স তাহার, একবারে বৃদ্ধ, নিরন্তর হরিনাম করেন, তিনি শয়ন করেন কি কিছু নাই কোন তার ঠিক নাই, কেউ দেখেনি যে শয়ন করেন, তার শিষ্যরা তার অনেকগুলি শিষ্য আছেন তাকে রান্না করে ঠাকুরের ভোগ করে দিয়ে বড় থালাতে অন্ন পারস করে দেয়, আর সেখানে 8-10টি কুকুরের বাচ্চা পিল্লে, পিল্লে বলে এখানে কুকুরের বাচ্চা ছোট ছোট আবি আর চারিদিকে দৌড়ে আসে। আর তারপরে তিনি তাহাদেরকে ওই থালাতে খাওয়াইয়ে আর তারপরে প্রসাদ গ্রহণ করে। আর শিষ্যরা দেখলো যে এটা তো মহা খারাপ, এটা তো বৈষ্ণব সদাচার নয়, প্রথমে কুকুরকে খাওয়াইয়ে আর তারপরে ওই প্রসাদ তিনি খাবেন। এই জন্য সব ছেলে দুরিকে বাচ্চা গুলিকে এদিকে ওদিকে লুকিয়ে দিয়েছে। আরে বাচ্চারে কোথা রে, বাচ্চা কোথায়, তোমরা নিয়ে আসো, নাই তো আমি খাবো না, প্রসাদ পাবো না। বাধ্য হয়ে দু চারটি নিয়ে আসলো। তখন তিনি বলছে এক দুই তিন চার পাঁচ ছ, আরে আর গুলি কোথা রে, ছটাই এতো, আর সব গুলি কে নিয়ে। তখন সব গুলিকে বাধ্য হয়ে তারা নিয়ে আসলো। কিরকম তাহার এখানকার কুকুরের বাচ্চা গরু ইত্যাদি তাহার কিরকম এটা ছিল, তার এরকম ছিল যৎকিঞ্চিৎ তৃণ গোলমুখী কটমুখম গোষ্ঠে সমস্তং হিত সর্বানন্দ মুকুন্দ দৈতম লীলানুকূলম পরম শাস্ত্রের এই মুহুর মুহুর নিঃশঙ্কিতং যাঞ্চে ব্রহ্মাদের পিশাস্মি হন্ত সর্বম মায়া ইদম বন্দতে। বৃন্দাবনের আর এই ধাম অভিন্ন, এই জন্য সেখানে সাপ বিছু বৃক্ষ লতা কুকুর বা যা কিছু আছে সব কিছু কৃষ্ণের লীলা অনুকূল। কিরকম অনুকূল, একটি সাধারণ ছোট্ট উদাহরণ দি। বৃন্দাবনেতে সর্প আছে। এক সময় শ্রীমতী রাধিকা মান করেছেন আইন কৃষ্ণ কাছে থেকে শ্রীমতী রাধিকা মুখ ফিরিয়ে দিয়া চলে যাচ্ছেন। এতে একটু অল্প যাওয়াতেই একটি সাপ কালো বেরিয়ে আর এমন ভাবে ফাঁস কর, ফাঁস করবার সঙ্গে সঙ্গে তিনি একেবারেতে তিনি ভয়ভীত হয়ে দৌড়ে যেয়ে কৃষ্ণের কোলেতে তিনি যেয়ে পড়ে গেল। এইটা লীলা অনুকূল। এইরকম এই ধামেতেও মহাপ্রভু ধামেতেও সব কিছু লীলা অনুকূল। এখানে সব কিছু যদি কুকুর এসেছে তা বুঝতে হবে যে পূর্ববর্তী জন্মেতে তারা ভজন করতে 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 ভজন সিদ্ধির জন্য তারা এসেছে। বৃক্ষলতা গুল্ম পাঁচ পাণ্ডব রাধা কুণ্ডেতে বৃক্ষ হয়ে এসেছেন, এই জন্য এখানে পাতা টাতা ছিঁড়া নিষেধ। এই জন্য সবকিছুকে কৃষ্ণের লীলানুকূল সচিদানন্দময় জ্ঞান করা এটা মহাভাগবতের পক্ষে সম্ভব। তো তিনি এইরকম হইতে মনে করতেন, তাহার দৃষ্টিতে আমাদের মতন দৃষ্টি তাহার নাই। সব কিছুকে তিনি সদা চিত সদা চিদানন্দময় তিনি দর্শন করছেন। এইরকম ভাবে এখানে থেকে তিনি ভজন করতেন। এক সময় তার কাছে কিছু কিছু যা এক বছরেতে প্রণামী পড়েছে তিনি রেখেছে। তার ছেলেরা তাহার শিষ্যগণ বললেন যে সেইটা বৈষ্ণব ভোজন একটা দেওয়া উচিত, বৈষ্ণব উৎসব। এই জন্য কিছু রসগোল্লা ইত্যাদি নিয়ে এসে পরমান্ন করে দিয়ে খেচড়ান্ন করে দিয়ে আর সব এখানকার যত ধামের বৈষ্ণব সবগুলিকে ডেকে আর এখানে প্রসাদ দেওয়া হোক। তিনি বলছে তা হবে না, আমি এদেরকে দিব না, এদের মধ্যে কতগুলি অনাচার ইত্যাদি প্রবেশ করেছে, শুদ্ধ বৈষ্ণব ভাব নাই, এই জন্য আমি ধামের কুকুর ধামের গাভী এদেরকে খাওয়াবো। এই জন্য সবগুলি রসগোল্লা কিনে নিয়ে এসে কুকুরকে গাভীকে গোবস ইত্যাদিকে সব লোকে তিনি দিবাইছেন। তিনি ভক্তি বিনোদ সাকুর সঙ্গে তার সব হাত্র ছিল। আজকাল রাধাকুণ্ড ইত্যাদিতে প্রশ্ন উঠে গৌড়ীয় মঠের লোকের সিদ্ধ প্রণালী নাই, গুরু প্রণালী নাই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুকে তাহাকে কে সন্ন্যাস দিয়েছে, আর ভক্তি বিনোদ ঠাকুর কার শিষ্য, এইসব গুলি পুছে তারা মূর্খ, তারা জানে না। ভক্তি বিনোদ ঠাকুর গুরু পরম্পরা ভাগবত পরম্পরা সব থেকে শ্রেষ্ঠ, তিনি সিদ্ধ প্রণালীর কথা শুনি যৈব ধর্ম ইত্যাদি সমস্ত গ্রন্থগুলিতে লিখেছেন যে সিদ্ধ প্রণালী কি। সিদ্ধ প্রণালী যারা আজকেই বলছে যে সে একটা ডোর কপিন দিয়ে দিয়ে তুমি গুপি তুমি ললিতা গুপি এইসব নয়, সিদ্ধ প্রণালী হচ্ছে কি বিশুদ্ধ সিদ্ধ প্রণালী। তৃণাদপি শুনেছে না তররপি সহি শুনা অমানি না মান দেন কীর্তনীয় সদায়, এই হচ্ছে সিদ্ধ প্রণালী। কোন পরিবারের লোক, আমরা হচ্ছি গৌড় পরিবারের লোক, তারা বলবে এইসব গুলি। আজকাল যারা গৌড়ীয় মঠের অখাদ্য রোগ চরিত্রহীন তাহাদেরকে যখন বাহার করে দিয়া রাধা কুণ্ডেতে যে বাবাজি হয়েছে, আর তারা গৌড়ীয় মাতাজি বাবাজি সবগুলি নিয়ে আর গৌড়ীয় মঠের নিন্দা করে। অতএব এই সবগুলি বিচার করে দিয়ে মহাপুরুষ যেরকম ভজনের প্রণালী শিক্ষা দিয়েছেন, উচ্চ স্বরে সে নাম করবেন ও অনেকগুলি প্রমাণ দিলেন মহারাজ আমাদের। স্বয়ং রূপ গোস্বামী বলছেন হরে কৃষ্ণ তো উচ্চই, মহাপ্রভু বলছেন যে সে উচ্চ স্বরে সে গণনা করছে। ওই রথযাত্রার সময়তে উচ্চ স্বরেতে নাম কীর্তন হচ্ছে, যে খোল বাজাচ্ছে, যারা কীর্তন করছে নৃত্য করছে, তারা মালা নিয়ে কি হরে কৃষ্ণ করবে না ভাবে তেম বিভোর, তারা কি করবে, মালা করবে? এই জন্য উচ্চ সংকীর্তন আরো বেশি শ্রেষ্ঠ, জপেও আছে কিন্তু আংশিক রূপেতে, তার কোটি গুণ ফল হচ্ছে উচ্চ সংকীর্তনেতে। পশু পক্ষী কীট পতঙ্গ ঘাস পর্যন্ত তৃণ এরাও হরিনাম সংকীর্তন শুনলে এদেরও মঙ্গল হয়ে যাবে। অতএব এই মহাপুরুষ যেরকম হতে আমাদের পদ্ধতি দিয়েছেন, ভাগবত পরম্পরা দিয়েছেন, হরিনাম কীর্তন করবার প্রণালী দিয়েছেন, সিদ্ধ প্রণালী ইত্যাদি দিয়েছেন, নদীপ ধামের বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন, এই সব স্বীকার করে দিয়ে আমরা হরিভজন করব। মহাপ্রভু ধামেতে এসেছি একান্ত ভাবে তাহার শরণাগত হব, তাহলেই আমাদের মঙ্গল। গৌ প্রেমানন্দে
আমি সব কথা গুছিয়ে বলতে পারব না, এবং শুভানন্দ আমার সব কথাগুলি বলে দিয়েছি, আমি এতে খুব আনন্দিত হয়েছি, নতুন করে বলবার কিছু নেই। তথাপি নারায়ণ মহারাজের আদেশ লঙ্ঘন করতে পারছি না, সামান্য একটা আড্ডা আপনাদের কাছে নিবেদন করবো। আচ্ছা তোমরা কল্পনা করো না, শুনুন, আমরা সকলেই চাই আমাদের কর্তব্য যা সেটা পালন করতে, সেই কর্তব্যটা কি সেইখানে আমাদের যত গন্ডগোল হয়েছে, নানা প্রকার মতবাদিতে আমরা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের প্রকৃত কর্তব্য পালন করতে পারছি না। সেই কর্তব্য কি, আগে নিজেকে সেটি যদি আমাদের প্রকৃতপক্ষে স্বরূপ জ্ঞান হয় তাহলেই আমাদের প্রকৃত কর্তব্যই আমরা পালন করতে সক্ষম হব। আমরা যে বর্তমানে সংসার ধর্ম করছি এইটিকে আমরা মনে করছি আমরা গৃহস্থ আমাদের কর্তব্য পালন করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রকার উক্তি মহাপ্রভু বলেছেন এগো বাহ্য বাহ্য বলে সেটাকে বলেছেন, এর দ্বারা আমরা আমাদের যে কৃষ্ণের সেবা সেটা লাভ করতে পারবো না, চরম যে সেবা সেটা দূরের কথা, সেই লোকেও আমরা দিতে পারবো না। সুতরাং এই প্রকার কর্তব্যকে পরিত্যাগ করে আরো উন্নত কর্তব্য ক্রমশ ক্রমশ আমাদের ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছি, এইটি হলো আমাদের স্বরূপের কর্তব্য। আমরা শঙ্করাচার্যের মতবাদ এবং অন্যান্য বৈষ্ণব আচার্যগণের মতবাদ বিস্তৃত ভাবে শ্রীমানের মুখ থেকে শুনলাম, একটা কথা এখানে বলতে শ্রীমান কিছু ভুলে গেছে, সেটি আমি আপনাদের কাছে নিবেদন করছি। শঙ্করাচার্যের মতবাদ তিনি সেখানে বিবর্তবাদ স্থাপন করেছেন, মায়াবাদ স্থাপন করেছেন। সুতরাং বিবর্তবাদ বলতে গিয়ে শঙ্কর বলছে যে ব্রহ্মকেই তারা এই রকম মায়িক সমস্ত গাছপালা যা বৈশিষ্ট্য সেগুলি তারা দেখছে, বিবর্ত বলা হয়েছে একে, অর্থাৎ তো অন্যতা বুদ্ধি বিবর্তে সুদাহিত। কিন্তু মায়াবাদ বললে মায়ায় কথাই এইগুলিকে বলা হয়, সেই জন্য বিবর্তবাদ বা মায়াবাদ শঙ্করের মত। আর রুদ্রস্বামী তিনি অদ্বৈতবাদ বলেছেন, তার মধ্যে আর বিবর্তবাদের স্থান নাই, সেখানে একত্ব বলা হয়েছে। বিশিষ্ট অদ্বৈতবাদে রামানুজ তিনি বিশিষ্ট বলেছেন, কিন্তু তিনি ভগবান থেকে বা ব্রহ্ম থেকে এই জগৎ পরিণত হয়েছে বলেছেন, তিনি শক্তি পরিণামবাদ স্বীকার করেননি, তিনি বস্তু পরিণামবাদ স্বীকার করায় তার মতবাদে সম্পূর্ণ তত্ত্বের প্রকাশ হয়নি। এই জন্য পরবর্তীকালে শুদ্ধাদ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদ মানুষকে গ্রহণ না করে আমাদের বদ্ধাচার্য তিনি বিশিষ্ট দ্বৈতবাদ শুদ্ধ দ্বৈতবাদ প্রচার করেছেন। তার মতবাদে অদ্বৈত হলেও তার মধ্যে জীব শক্তিকে তিনি স্বীকার করেছেন, শক্তি পরিণামবাদ স্বীকার করেছেন। সেই পরিণামবাদ শক্তি পরিণত হয়েছে তার মায়া শক্তি থেকে জগৎ হয়েছে, চিত শক্তি থেকে জীবাত্মা, জীব শক্তি থেকে জীবাত্মা আর অনন্ত অনন্ত বৈকুণ্ঠরাজ ধাম নিত্যই সেখানে প্রকটিত হয়েছেন সেই চিত শক্তি থেকে। এই প্রকার মতবাদে তিনি তাদের থেকে কিছু ভিন্নতা স্থাপন করেছেন। এইভাবে সেই শক্তিকেই পরিণাম শক্তি পরিণামবাদ স্বীকার করা হেতুই চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যের সম্প্রদায়কে স্বীকার করে তিনি সত্যের পরিচয় প্রদান করেছেন। আর যে সমস্ত কথা আপনারা শুনেছেন সেগুলো বিরক্তি করে আমি বৃথা আপনাদের সময় নষ্ট করছি না, বিশেষত আপনারা রৌদ্রের মধ্যে বসে কষ্ট পাচ্ছেন। বাঞ্ছা কল্প
in evening class. You should know that this place is called Rudradeep.
And here all acharyas, even Shankar, Madhvacharya, Vishnu Swami, Nimbaditya, and Madhvacharya all have come to this place. And here they wanted to take darshan of Sri Chaitanya Mahaprabhu. And by their bhakti, devotion, they have taken darshan of Sri Chaitanya Mahaprabhu, and Chaitanya Mahaprabhu ordered them to return to their places and to preach. Here they are told so many things that Chaitanya Mahaprabhu has taken the essence of all the Vaishnava Sampradaya philosophy, and he reconciled, and then he told that it is achinta bheda bheda tattva. What is the meaning of achinta? Achinta ka tatparya kya? Achinta mane ki? Achinta mane mone dwara je chinta korte parbo ekhane bola hoy nai. Ekhane bola hoyeche achinta mane ved buddhi gamya. Acha guru parampara je amader acharya gon je je শব্দ কে অর্থাৎ বেদ উপনিষদ শাস্ত্র ইত্যাদি কে অঙ্গীকার করেছেন, ওর মাধ্যমে আমরা এইগুলিকে বুঝতে পারব, নিজে বুদ্ধিতে এইটা বুঝতে পারা যাবে। উই ক্যানট রিয়ালাইজ অল দিস থিংস বাই আওয়ার মেন্টাল এক্সকুপেলেশন, উই ক্যান নো ইট বাই দি হেল্প অফ গুরু পরম্পরা শব্দ ওয়ার্ড দ্যাট ইজ বেদ উপনিষদ এন্ড ফিচ our Guru Parampara has accepted it. So, Chaitanya Mahaprabhu established Achinta Bheda Bheda Tattva. One thing more, here, this place is called like Nidaya Ghat, where there is no mercy, without mercy. Nidaya Ghat ekhe bole ei jonno Chaitanya Mahaprabhu tahar bibahita patni Vishnu Priya Devi ke pratyag kare, তার বৃদ্ধা মাতা কে প্রত্যাগ করে, যার পিতা ঠাকুর এবং ভাইয়তনি ভাই গত হয়ে গেছেন, ভাই চলে গেছেন সন্ন্যাস নিয়ে, এবং পিতা ঠাকুরও গত হয়েছেন, এইরকম হতে কাঙ্গালী মায়া মাকে আর তার পত্নীকে প্রত্যাগ করে এইখানে তিনি ঝাঁপ দিয়েছিলেন গঙ্গাতে, এবং কণ্টক নগরীতে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই জন্য তাহার নাম হচ্ছে নিদ্যাঘাট। চৈতন্য মহাপ্রভু লেফট হিজ mother, helpless mother, his wife, and everything, and jumped in the Ganges at the time of very cold season. And he crossed the river and went to Kantak Nagari and he took sannyas. So this place is called Nidaya Ghat. We will explain it in Vistar Purvak. Vistar Purvak. In detail. In mud, now it is so hot. Ab ekhon atanta rod hoyeche. Ekhon amra par samapto korchi. Mothe te je amra ei sob sandhya samayte ei sob guli bistarit bhavte amra nivedan korbo. Ekhon jara snan korechen bhalo, ar jara snan koren nai ki achman koren nai, ei pashe ghat apna je sob অন্তত যারা স্নান না করেন তা অন্তত আচমনও করবেন গঙ্গাতে। অতএব এখন আমরা যাচ্ছি, স্নান যারা করবে স্নান করবেন, আচমন করে এখানে আমরা ও পারে যেতে পারছি না, ওর পয়সাটা যে খেওয়ার পয়সা এইখানে স্নান করে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই এসেছেন, অতএব স্নান ইত্যাদি করে দিয়ে আর পারের কৌড়িটা উনার পাদ পদ্মেতে অর্পণ করবেন, তাহলে ওখানে যাবার সবগুলি ফল পেয়ে যাবেন। গৌর প্রেমানন্দে
যারা পার্ষদ ছিলেন সেই পার্ষদগণের মধ্যে অন্যতম ছিলেন আমাদের শিক্ষাগুরু, তিনি মঠ স্থাপন করেছেন, মঠের নাম রেখেছেন দেবানন্দ গৌড়ীয় মঠ। শিবানন্দ পণ্ডিত অপরাধ করেছিল যে আপনারা শুনেছেন শিবানন্দ পণ্ডিতের চরণে, পরে মহাপ্রভু তাকে উদ্ধার করলেন ভক্তিশ্বর পণ্ডিতের সেবা করার জন্য। সেই স্থিতিতে দেবানন্দ গৌড়ীয় মঠ, দেবানন্দ শিবানন্দ গৌড়ীয় মঠ রাখা হয়েছে না। আর এখানে যে আপনার বরাহদেবের কথা শুনেছেন, ভারতের কৃপা করে দর্শন দিয়েছেন, যার জন্য পুরোদ্দীপ নাম, এটা আপনারা সেখানে শুনেছেন। এখানে এই বরাহুর তিনি প্রকাশ করেছেন তার এই সমাধি মন্দিরে। তিনি খুব তেজিয়ান ছিলেন, কোন ভক্তির অপসিদ্ধান্তকে তিনি সঙ্গে সঙ্গে খণ্ডন করে দিতেন, কাউকে তিনি ভয় পেতেন না, ভয়ে কোনো কথা বলতেন না, যেখানে দেখতেন অপসিদ্ধান্ত সেখানে খণ্ডন করে দিতেন। এই জন্য অনেকে মনে করতেন তিনি খুব কড়া লোক, কিন্তু ভিতরে খুব নরম, তার আশ্রিত অনেক সেবক রয়েছেন। বজ্রাদপি কঠোর মৃদুলী কুসুমাদপি, যেখানে ভক্তি আছে সেখানে তিনি পুষ্পের ন্যায়, তা নাহলে এত সেবককে রাখতে পারেন না, কিন্তু ভক্তি বিরুদ্ধ হলে সেখানে বজ্রের ন্যায়। এরকম এমন ভাবে কথা বলতেন, সাধারণ বাইরের যে সমস্ত দুষ্ট ছেলে তারাও তো অনেক সময় রহস্য করে বাংলাদেশে এইসব করে সাধুদের নিয়ে, কিন্তু তার কাছে পার পায় না। আমরা শুনেছি এক সময় তিনি ছিলেন কোথায় জানি না, কতগুলি বাঙালি ছেলে তারা এসে তাকে বলছে, আপনারা তো বসে বসে থাকেন, বসে বসে খান, কোনো কাজ করেন না। তখন তিনি বললেন, আমরা মানুষ, আমরা বসে খাই, যারা পশু তারা দাঁড়িয়ে খায়। তিনি কাউকে ভয় পেতেন না, সবাই বলে এরকম। এবং এখানেও তিনি বললেন, একসময় আমার এরকম অবস্থা হয়েছিল, কিছু নেই এখানে, এখানেই বলেছেন। তখন কুটির উপরে একটা কি পয়সার ঝোলা নাকি ছিল, সেটা পরে গেল। ভগবান কিভাবে পালন করেন, রক্ষা করেন, এটা তিনি বলতেন। যতদিন তিনি প্রকট ছিলেন আমাদের আবেদনে আমাদের ওখানে গিয়েছেন, আমাদেরকে কৃপা করেছেন। এখন আমাদের দুর্ভাগ্য, আমাদের যারা শিক্ষাগুরু, আমাদের পালনকর্তা, তারা প্রায় সব চলে গেছেন, একমাত্র পরম পূজ্যপাদ পুরি গোস্বামী মহারাজ আছেন, পরম পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজ আছেন, যারা গুরুবর্গের মধ্যে আর দেখা যায় না এখন। যাই হোক, আপ লোক জো স্থান পর আয়ে হ্যাঁ, জো নয়া হ্যায় উনকে লিয়ে বাত হ্যায়, জো পহলে আয়ে উনকে তো মালুম হি হ্যায়, এ স্থান হ্যায় হামারা শিক্ষা গুরু, হামারা গুরুজি কা জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, হামারা গুরু ভাই, বহুত তেজিয়ান আর আচ্ছা সম্ভ্রান্ত বংশ গাতে, কিছু কো পরোয়া নেই করতে থে, ইসলিয়ে হ্যায়।
उनके ऊपर सब मायापुर धाम का देखभाल करने के लिए दिया और शास्त्र विचार में बहुत पारंगत उनका ग्रंथ भी है। किसी का कुसिद्धांत तो अपसिद्धांत को बर्दाश्त नहीं करते थे, साथ साथ में खंडन कर क्या होगा नहीं होगा बोल देते, किसी को परवाह नहीं, डरता नहीं था, लेकिन भीतर में कोमल था। भीतर का जो वैष्णव का भीतर कोमल रहते, नहीं तो इतना सेवक के गठन नहीं कर सकता है। बाहर में अपसिद्धांतों का खंडन कर उसमें डरता नहीं किसी, बोल देते, भीतर में कोमल है। हम लोग का उनका दर्शन, उनका कृपा मिलने के लिए मौका मिला, अंतर्धन का पहले भी उनका दर्शन मिला। उन्होंने मंदिर स्थापन किया देवानंद गौड़ीय मठ, देवानंद पंडित जो कृष्ण भागुरी मुनि था उनको द्वारा शिक्षा दिया कि एक औलध्य अपराध भंजन पाठ, एक औलध्य जहां पर हम लोग आए ना, पाप करने से तो नहीं होगा, ये अपराध भी चला जाता है यहां पर आने से। गोपाल चापल जो अपराध किया सुभाष पंडित का चरण में, वहां पर माफ नहीं हुआ, यहां आने से चैतन्य महापुर बोल दिया सुभाष पंडित के चरण में तुम्हारा अपराध है, जाके माफी मांगो। ये अपराध भंजन पाठ, अपराध रहने से कृष्ण भक्ति नहीं होता है। देवानंद पंडित बाहर में तो पंडित थे और जितेंद्रिय थे, बहुत गुण था, भगवत व्याख्यान करते थे, लेकिन महापुर के ऊपर प्रेम नहीं, शुद्ध भक्ति व्याख्यान नहीं करता। और सुभाष पंडित को उनका शिष्य ने कुछ अपमान किया, इसलिए उनके बारे में कुछ प्रतिवाद उन्होंने नहीं किया, तो महापुर का बहुत गुस्सा हुआ। वक्रश पंडित का सेवा किया इसलिए महापुर को कृपा किया। जो मुख में जहर लेता है वही मुख में अमृत देने से जहर को हजम कर सकता है। वैष्णव अपराध किया जहर, वक्रश पंडित का सेवा किया वो ढंग से हो गया, ऐसा भी होता है। जो वैष्णव का चरण अपराध उनसे माफी मांगने पड़ता है। ये काम ये आई थिंक आई हैव सीन यू समवेयर, आई मे बी रॉन्ग, सिंगापुर Singapore, you attended the meeting there at the house of Gaurajas. Yes, yes. When you have come here? Oh, you can speak Bengali. Now, also from Hawaii, Honolulu, our friend has come here. Vrindavan Daksh. He has come here. He has with him his friend also, another devotees also came here. Come here. I think you do not know this mart. Whether you have any knowledge of this mart, Devananda Gaudiya mart? Have you heard about it? No. Our Shiksha Guru, he was our Shiksha Guru. We got his affection in various spheres regarding Shastra Siddhanta, regarding the knowledge of, actual knowledge of devotional scripture, regarding his affection, direct affection. He had been to our mart also. He used to refute any kind of anti-devotional contention with great force. He did not compromise with anybody. But in his heart, he is soft. He was soft, very soft. Outside, it seems that he is very hard. Not, he is not hard. In the heart, he is not hard. But he is very hard in this respect. If anybody says anything against devotion, he used to refute that their contentions with very strong force. He did not compromise to anybody. one of the stolen figures of our Gaudiya Math mission. And we are deprived of their darshan, of having their company and their and his grace deprived. All our Siksha Gurus disappeared. Only two remain, Puri Goswami Maharaj and Santa Goswami Maharaj. And Vaishnavas remain, they can rescue us. They have got their power to rescue us. Now we have to go many places. We can stay here for long. We have to go here from Samudragar and from Samudragar to Chapahati and from there to Vidyanagar. And Vidyanagar will have to take Prasad. And after that, Jundhuddi, Madhuddi, we shall circumambulate four islands. After that, we shall return. So we cannot stay a long time here. Our well-wisher, God brother is here. Pujyapati Bhakti Vedanta Narayan Maharaj. I had been to his mot in Mathura with him. I stayed. I still remembered his affection. And he has got many, most affection for us and for our mot. He used to help us in any kind of difficulty. He used to help us. We are also indebted to him. He is preaching all over the world. Our Narayan Maharaj. He shall hear something for a few minutes for him also, from him also.
कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय আপনাদের পরম সৌভাগ্য হচ্ছে না আপনারা বৈষ্ণবের সাঙ্গত্যে এখানে উপস্থিত হয়েছে নদীপের নটি ধামের মধ্যে দ্বীপের মধ্যে এটি হচ্ছে কোল দ্বীপ আপনারা এই যে গঙ্গা পার করলেন এটি হচ্ছে পঞ্চবেণী পূর্ব ধারেতে গঙ্গা ভাগীরথী অলকানন্দা মন্দাকিনী নিয়ে গঙ্গা প্রবাহিত ওপারে এপারেতে যমুনা মানসী গঙ্গা সরস্বতী ইত্যাদি নিয়ে এই পারেতে আবার এইখানেতে দুই দিকে ব্রহ্মা কোটি কোটি যজ্ঞ করেছিলেন চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হইলেন সেই তিনি জানতেন যে এই ধন্যকালীতে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে কৃষ্ণ রাধা কান্তি এবং তাহার ভাব নিয়ে এখান থেকে এখানে আসবেন রাধা ভাব আস্বাদন করবেন রাধায় আপ্রণয় মহিমা এবং প্রেম প্রদান করবেন কোন প্রেম অত্যন্ত ব্রহ্মা দুর্লভ প্রেম অনর্পিত চরিং চিরাত করুণেয়া বতীর্ণ কলু সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম হরিহ পূর্ব সুন্দর দ্যুত কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে চৈতন্য মহাপ্রভু আসেন এই জন্য দু পাশে অত্যন্ত পবিত্র স্থান আবার ওই দিকেতে গোকুল বলা হতে পারে যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন গোকুল যেখানে যশোদা মায়ের গর্ভে থেকে কৃষ্ণ প্রকটিত হয়েছেন ওই গোকুল অভিন্ন ওই অন্তর্দ্বীপ মায়া আবার তার মধ্যে মথুরা মিশেছে সেখানে দেবকী বসুদেব গর্ভেতে কৃষ্ণ প্রকটিত হচ্ছেন দুজন মিলে ওখানে একটি হয়েছে ওইখানে আবির্ভূত এই পারেতে কোলদ্বীপাক্ষ পর্বতাক্ষ দ্বীপ এখানে গোবর্ধন যমুনা নদী এই পারে ওপারে গঙ্গা যমুনা ধারে গোবর্ধনের নিকটে যেখানে রাধাকুণ্ড শ্যাম কুণ্ড ওইখানে রাসস্থলী একে বলা হয়েছে। এই জন্য গিরিরাজ গোবর্ধন আর এরপরেই আপনার যাচ্ছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডেতে আপনার সব যাবেন। গুরু মহারাজ এখানে আমাদের দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করবার একটা বিশেষ কারণ আছে। শ্রীল প্রভুপাদ সব প্রথমে দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করেন। ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ নয়, গোস্বামীর পুত্র গোস্বামী নয়। অতএব এখানকার যত বাবাজিরা, যত রাসমার্থ ব্রাহ্মণরা প্রভুপাদের ঘোর বিরোধী হয়ে উঠল। দেখলেন যে সে ইনার প্রচার যদি এইরকম হয় তাহলে আমাদের রোজি রুটি চলবে না, ব্যবসায় চলবে না, এই জন্য তাকে মারবার চক্রান্ত করল। এবং যখন শ্রীল প্রভুপাদ বিরাট পরিক্রমা নিয়ে এই প্রৌঢ়া মায়া তলাতে উপস্থিত হন, তখন তারা সোডা বোতল, পাথর, গরম জল আর এসব নিয়ে আক্রমণ করে প্রভুপাদকে মারবার চেষ্টা করে। শ্রী বিগ্রহ হাতির উপরে আসছিলেন, প্রভুপাদ আসছিলেন, প্রভুপাদকে মারবার জন্য খুব চেষ্টা করল। ওই সময়তে আমাদের গুরু মহারাজ তাকে তাহার বেশ দিয়ে সাদা বেশ এবং তাহার এই সন্ন্যাসী বেশ গ্রহণ করে কোন রকম হালতে মায়াপুরে পাঠিয়ে দেন। নিজে প্রাণের প্রাণকে তিনি হাতের মধ্যে নিয়ে প্রাণের কোনো পরবাহ করেন না। পরবর্তীকালেতে গুরু মহারাজ দেখলেন যে প্রভুপাদের ইচ্ছা ছিল যে সে এই স্থানে, এটা কোল দ্বীপ, এবং তাহাদের বুকে বসে প্রভুপাদের কথা জানাইতে হবে, সেই জন্য তিনি এইখানেতে পরবর্তীকালেতে শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করেন। এবং ওদের বুকেতে বসে তিনি বললেন যে সে এইটা হচ্ছে কোল দ্বীপ। এখানে তো শুধু তাই নয়, এখানে কোলদ্বীপকে বারাহদেবকে এখানে প্রতিষ্ঠা করলেন, যাতে এটা পাকাপাকি ভাবে এটা কোলদ্বীপ, এটা মায়াপুর অথবা প্রাচীন মায়াপুর নয়। আজকাল বহু লোক প্রয়াস করছে যে সে এইটা হচ্ছে প্রাচীন মায়াপুর, কিন্তু প্রভু আমাদের গুরুপাদ পদ্ম বজ্র গম্ভীর ভাবেতে এই মতকে বিরোধিতা করে বলেন যে মহাপ্রভুর জন্ম হয়েছে ওই কারেতে, এই হচ্ছে কুলিয়া দ্বীপ অথবা কুলিয়া গ্রাম, অপরাধ ভঞ্জন পাঠ, এইখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়া পরে শান্তিনগর হয়ে পুরীতে যান, আবার পুরী থেকে এসে এই স্থান হয়ে তিনি যাচ্ছিলেন বৃন্দাবন দর্শনে। এইখানে ছদ্ম কোন স্থানেতে এইখানেতে ছিলেন। ওই সময় দেব আমাদের পূজ্যপাদ মহারাজ বললেন দেবানন্দ পণ্ডিতকে, তিনি পুণ্ডরীক বিদ্যানিধির মাধ্যমে তাহাকে কৃপা করেন, তাহা প্রাত তিনি দূর করেন। এইখানে শুধু তাই নয়, এইখানেতে গোপাল চাপাল, গোপাল চক্রবর্তী যারা রঘুনাথ দাস সপ্তগ্রামেতে, তারা হরিদাস ঠাকুর পাদ পদ্মেতে অপরাধ করে তার কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তিনি মহাপ্রভুর নিকটে আসলেন। মহাপ্রভু বললেন আমি ক্ষমা করতে পারবো না, যেখানেতে পায়ে গড়ে কাঁটা ফুটে সেইখানে থেকে আবার কি কান্ধাতে কি ওটা বেড়বে, অতএব যে বৈষ্ণবের নিকটে অপরাধ করা হয়েছে সেইখানে গিয়ে তুমি ক্ষমা মাঙো। তারপরে তিনি ক্ষমা মেঙে মহাপ্রভু তাকে ক্ষমা করেন। এইখানে তিনি আরো যে শিবাস পণ্ডিতের ওখানেতে যে ব্যাস ওখানেতে কীর্তন হতো, কীর্তন রাসস্থলী, ওইখানেতে গোপাল চক্রবর্তী চাপাল, গোপাল চাপাল সেটি শক্তি পূজা, শরাব, মদ্য, মাংস, সিন্দুর আর মাঠার ঠলি ইত্যাদি রেখে দুর্গা পূজার, কালী পূজার ব্যবস্থা করছিল, উনার সামনে সবগুলি রেখে দিয়েছিল, তাতে অপরাধ হওয়াতে তারও মহা দুর্গতি হচ্ছিল। মহাপ্রভু নেটে এসে তিনিও ক্ষমা মানেন। এইরকম হওয়াতে মহাপ্রভু সকলকে এইখানেতে তার ভক্ত মাধ্যমেতে আর নিজেও তিনি ক্ষমা করেছেন। এই স্থানেতে মহারাজ বললেন বহু সত্যযুগ সত্যযুগেতে একজন ব্রাহ্মণ কি নাম বাসুদেব বিপ্র বরাহদেবের এখানে আরাধনা করেছিলেন। আরাধনা করে বহুদিনে পরে তিনি প্রসন্ন হয়ে তাহাকে বিরাট একটা পর্বত আকারের বরাহ রূপে তাহাকে দর্শন দিলেন। এখানে খুব উচ্চ ভূমি কিছু নাই বিশেষ, অল্প একটু। এই স্থানের নাম যে পর্বতাক্ষ বলা হয়েছে, এটা বিরাট ভাবে বরাহ দেবে বিরাট রূপে পর্বত আকারে দর্শন দিয়েছিলেন, এই জন্য তাহার পর্বতাক্ষ তাহার নাম এখানে হয়েছে। এই স্থান নিকটে ধীর সমীর আর আর সব বন বৃন্দাবনে একটু এই দিকে ও দিকে করে সব চারিদিকে বৃন্দাবনে সব বন গুলি নদীপ ধামে যায়। আপনারা পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণু পার্শ্ব ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজের অনুগ্রহী পূজ্যপাদ তীর্থ মহারাজ এবং অন্য সব সন্ন্যাসী বৃদ্ধের সঙ্গে এসেছেন। উনার আনুগত্য মানে কি? যদি উনার গুণগুলি গ্রহণ করতে পারেন তাহলে তাহার আনুগত্যের মধ্যে আসবেন। পূজ্যপাদ মহারাজ তিনি ত্রিনাদপি শ্লোকের মূর্তিমান বিগ্রহ ছিলেন, তার মতন সহিষ্ণুতা গুণ খুব বিরল দেখা যায়। গুরু ভাইদের প্রতি তাহার কত সম্মান ছিল, প্রীতি ছিল, আদর ছিল, এই সবগুলি দেখবার ছিল। আমার মতন নগণ্য ব্যক্তিগণকে যখন প্যাস পূজাতে আমরা উপস্থিত হতাম তখন আমাদের গলায়তে মালা দিয়ে চন্দন দিয়ে কাপড় দিয়ে আমাদের কত অভ্যর্থনা করতেন, শিষ্যগণের মধ্যে কত রকম মত পার্থক্য হয়তো বিবাদও লেগে গেল, ধীর ভাবে শান্ত ভাবে হয়ে তাদেরকে ক্ষমা করতেন। আজকাল আমি দেখি যদি কোনো গুরু ভাই যদি কোনো শিষ্য করতে লাগলো তখন তাকে কন্ট্রোল করবার জন্য দমন করবার জন্য কত চেষ্টা হয়। আমরা দেখি যে তাহার শিষ্য পর্বত মহারাজ, পর্বত মহারাজের শিষ্য আবার কে একটু যে ওখানে গোবর্ধন ইত্যাদিতেই করেছে, তার শিষ্যের প্রশিষ্য আবার শিষ্যকে তাহার কাছে আসেন, তখন তিনি তাহাকে নাতি মতন তাকে কোলে তিনি নিয়ে নিতেন, কত উদার ভাব। অতএব আপনাদের সময় অনেক বেশি হয়ে যাব, তার সম্বন্ধে অনেক কিছু বলবার থাকলো, আবার কোন সময় যদি হয় বলবো। আজকে আপনাদের বহু আমার মনে হয় যে সে এখানকার কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদ্রমদ্বীপ এবং রুদ্রদ্বীপ এই পাঁচটা দ্বীপের কথা আজকে আপনার পরিক্রমা সমাপ্ত করবেন। অতএব সময় কম, সংক্ষেপেতে আমি বর্ণন করলাম। আপনাদের পরম সৌভাগ্য এই জন্য আপনারা এই সব সুযোগ নিবেন, হরিকথা শ্রবণ করবেন। এই নদী পরিক্রমার মধ্যে নটি যে ভক্তির অঙ্গ বিশেষ করে সবগুলি নিজে থেকে পালন হয়ে যায়। আর কি সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা, এই সকল অঙ্গ এতে যদি অল্প মাত্রাও যদি কেউ করে, যদি বৈষ্ণব অপরাধ না হয় তাহলে কৃষ্ণ প্রেম অবশ্য অবশ্য হবে। এই যেমনি সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচ, এই পাঁচটি অঙ্গই এখানে বিশেষ রূপেতে পালিত হবে। হরি কথা শ্রবণ বৈষ্ণবের মুখেতে, হরিনাম কীর্তন শ্রবণ, শ্রীমদ ভাগবত পাঠ দু বেলা তিন বেলা হচ্ছে, দিন রাত তো ভাগবতী পাঠ হচ্ছে, না চাইলেও হরি কথা শ্রবণ। মহাপ্রভুর কথা মানে কি? রাধা কৃষ্ণ যুগলেরই কথা, কোন পার্থক্য নাই। আমার মনে হয় যে রাধা কৃষ্ণ যুগলের অপেক্ষাও যদি মহাপ্রভু যদি এই সব করুণার কথা ও দার্য লীলা সবগুলি কথা আলোচনা করা যায়, কৃষ্ণ রাধা রূপেতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাকে দর্শন দিবেন। অতএব আপনার পর সৌভাগ্যবান, আপনাদের সৌভাগ্যের আমি মহিমা বর্ণন করতে পারি নাই। আপনারা এই বৈষ্ণবদের অনুগত্যে পরিক্রমা করতে 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 বেশ শ্রদ্ধা অনুসারে যাবেন এবং কিছু শিক্ষা করে এখান থেকে নিয়ে যাবেন। হয়তো আপনাদের বহু কষ্ট হবে, এতে ভালো খাবার দাবার থাকবার এই সবগুলি পাবেন না, তথাপি বৈষ্ণব রাজ্যের সম্পত্তি আপনাদেরকে দেবার জন্য ডেকেছেন, ওই সম্পত্তি নিয়ে যদি যেতে পারেন তাহলে সারা জীবনের আপনাদের এটা একটা সুসম্পদ হবে এবং আপনাদের পরম মঙ্গল হবে। আমার জানা মনে আছে যে যদি কেউ চৈতন্য চরিতামৃত পড়ে অনুশীলন করে আর মহাপ্রভুর অনুগত গৌর পরিবারের বৈষ্ণবগণের হরি কথা শুনে তাহাদের মহাপ্রভু প্রেমময় ভক্তিতে অবশ্যই লোভ উৎপন্ন হয়ে যাবে, পৃথক আর তাহাকে কোন কিছু করবে না। অতএব আপনার পরম সৌভাগ্যশালী আমি এই বলে আমার বক্তব্য সমাপ্ত। রাধে বৃন্দাবনেশ্বরী।
પરિક્રમા ચતુર્થ દિવસ ઉજ્જવિત હોય આપનારા જેસબ સ્થાન દર્શન કરેછેન તાર મહિમા મહાત્મ્ય શ્રવણ કરેછે এখানে কিছু কিছু বিষয়ে আলোচনা হবে। নারায়ণ মহারাজের নির্দেশে প্রথমে দুই একজনকে ওই কথা বলবার জন্য নির্দেশ দিচ্ছেন। স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত জ্যোতি মহারাজ প্রথমে তার সংক্ষিপ্ত ভাষণ রাখবেন, এইটাই ইচ্ছা।
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য প্রভু গুরুমে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় ভক্তিহীনাপরাধলক্ষ্যৈ চিত্তাশ্চ কামাদি তরঙ্গমধ্যৈ কৃপাময়ী ত্বাম শরণং প্রপন্ন বৃন্দে নমস্তে চরণা সবৈবাস্মি তবৈবাস্মি সুগাম প্রয়াতিন সবসে পহলে अपने परमाराध्यतम नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति प्रज्ञान किशोर गोस्वामी महाराज जी के चरण कमलों में मैं अपने हृदय की सारी श्रद्धा के साथ में उनके चरणों में पुष्पांजलि प्रदान करता हूं। तत्पश्चात वर्तमान सभापति महोदय, मेरे सत्यस्थ गुरु भ्राता, वैष्णव वैष्णवीगण सबके प्रति अपना यथाजोग्य अपना निवेदन करता। आज हम लोग मठ से निकलकर जो प्रौढ़ माया जोग माया के यहाँ हम लोग गए दर्शन के लिए, उनको प्रणाम किया। वहां जगह नहीं होने से पहले ही हम एक दिन पहले जो प्रौढ़ माया जोग माया के संबंध में बतलाया था, भगवान की पराशक्ति एक होने पर भी बहुत सी विभिन्न शक्तियां हैं, उनकी क्रिया से उनके नाम है पराशक्ति विविध रही वस्तु, इसलिए पराशक्ति एक ही है, वो सर्व शक्ति है, लाजनी शक्ति है, उन्हीं का एक प्रकाश जोग माया है। जो कृष्ण लीला में जो भगवान की सर्व शक्ति जीव जीव के को बल दे करके चित बल और उनको प्रवेश कराती है, कृष्ण की को की भगवत्ता बुलाकर और उनके परिकरों की सर्वज्ञता को बुलाकर कृष्ण की लीला को व्यवस्था करती है, ये जोग माया है। वही जोग माया जो भगवान के विमुख जीव हैं कंस प्रभृति इत्यादि, उनके लिए वही माया महामाया हो जाती है और जीवों को कष्ट देकर के पुनराय भगवान की सेवा में निजुक्त फिर वही माया जोग माया के रूप में करती है। तत्पश्चात हम लोग श्री श्री वैष्णव साहब हम जगन्नाथ दास बाबा जी महाराज जी के यहाँ, जहां पर उन्होंने भजन किया था सूर्य कुंड से वृंदावन से आकर उस स्थान पर गए और उनके अपराकृत जीवन के संबंध में हम लोगों ने कुछ कुछ स्पर्श करने की चेष्टा की।
तत्पश्चात किस प्रकार से उन्होंने नवदीप धाम को प्रकाश किया, श्री भक्ति विनोद ठाकुर ने इस धाम को पहले ही से प्रकाशित करने का संकल्प किया था। उन्होंने इंडियन लाइब्रेरी से कहां कहां से प्रमाण जुटाकर मानचित्र इत्यादि के द्वारा स्थिर किया और उसके ऊपर मोहर और छाप लगाने के लिए, उसकी पुष्टि के लिए जगन्नाथ दास बाबा जी महाराज जी को ले गए और उन्होंने इस पर पुष्टि दी, मोहर दी। तब से सर्वत्र ये प्रचार में यही महाप्रभु जी की यही जन्मभूमि। उन्होंने ये भी बतलाया संक्षेप में, उन्होंने उच्च संकीर्तन नाम की महिमा बतलाई। जपनीय होने पर भी हरिनाम कीर्तन विशेष करके जितना ही उच्च संकीर्तन किया जाएगा उसके द्वारा जितने पशु पक्षी कीट पतंग तीर्ण गुल्म लता गधे सुअर कुकर मनुष्य सबका कल्याण होगा। जगन्नाथ दास जी महाराज के संबंध में बहुत कुछ कहा गया। इसके बाद में हम लोग वहां से गंगा तट पर हम लोग गए, वहां जहां पर की घाट निदया घाट पर पहुंचे और वहां पर किस प्रकार चैतन्य महाप्रभु निष्ठुर होकर के गंगा में कूद पड़े माघ मास के शीत काल में और कंटक नगर में जाकर के कृष्ण विरह में तड़पते हुए उन्होंने संन्यास लिया इत्यादि हम बातें हम लोगों ने बतलाई। साथ साथ में वहीं पर हम लोगों ने किस प्रकार से अद्वैतवादी शंकर जी वहां पर आए, रामानुजाचार्य आए, मध्वाचार्य आए, विष्णु स्वामी आए, निम्बादित्य इत्यादि समस्त आचार्य लोग वहां पर आए और किस प्रकार से चैतन्य महाप्रभु का उन्होंने दर्शन पाया और उन्होंने किस प्रकार से ये दर्शन दिया उन लोगों को, ये सब बातें बताई। विशेष करके वहां केवल अद्वैतवाद क्या है, विशिष्ट अद्वैतवाद क्या है, शुद्ध अद्वैत भाव क्या है, शुद्ध अद्वैत भाव क्या है, द्वैताद्वैत भाव क्या है और अंत में अचिंत भेदाभेद के संबंध में चैतन्य महाप्रभु अचिंत भेदाभेद तत्व के संबंध में भी हम लोगों ने वहां पर अनुशीलन किया। चैतन्य महाप्रभु के इस अचिंत भेदाभेद बाद में उन्होंने और पूर्वाचार्यों के समस्त दार्शनिक मतों एवं उपास्य विचारों को संशोधित कर उसमें कुछ परिवर्तन कर उन्होंने वैज्ञानिक भित्ति पर सबका समन्वय कर एक सार एसेंस के रूप में अचिंत भेदाभेद तत्व का प्रकाश किया। इसको भी बतलाने के लिए काफी समय चाहिए। अचिंत किस लिए कहा गया है, मन के द्वारा अचिंत होने के कारण नहीं बल्कि गुरु परंपरागत शब्द ब्रह्म के द्वारा अथवा जिसको परंपरागत बोले अमनाय धारा से आगत शब्द प्रमाण वेद उपनिषद शास्त्र वेदांत श्रीमद् भागवत इत्यादि इनके वचनों के द्वारा और अभिज्ञ महापुरुषों के द्वारा जो इस विषय में अभिज्ञ हैं उन लोगों के द्वारा ये सुन करके हम उसकी कुछ चिंता कर सकते हैं अन्यथा केवल मन के कसरत से ये सब असंभव है, अचिंत है। शक्ति और शक्ति के मान का विषय सभी अचिंत्य है। विष खाने से आदमी क्यों मर जाता है, आग क्यों जलाती है, ये सभी शक्तियां ही अचिंत्य हैं। विशेष करके चैतन्य महाप्रभु का यह तत्व जो अचिंत्य बताया बहुत दुर्गम, किंतु ये सब संभव हो सकता है गुरु परंपरा के द्वारा, उसको हम जान सकते हैं और उसके अनुसार में हम अनुशीलन कर सकते हैं, इसलिए इसको कहते हैं अचिंत्य। भेदाभेद को इस प्रकार से बतलाया, भेदाभेद कोई विशेष उस रूप में नहीं जिस प्रकार से हम लोग साधारण रूप में समझते हैं, यह भेदाभेद शक्ति शक्तिमान और शक्ति के बीच में, शक्तिमान और शक्ति और शक्ति के द्वारा परिणाम के रूप में जो जगत है और जीव है इनके बीच में, अर्थात शक्ति शक्ति मतोर अभेदा बोलने पर भी दोनों में कुछ भेद है, और उसी प्रकार से शक्ति के द्वारा जो उत्पन्न प्रकाशित जो जीव और जगत है उसके साथ में भगवान का भेद भी है अभेद, किंतु अचिंत्य वेद बुद्धि गम्य गुरु परंपरागत प्रमाणों के द्वारा ये चिंतन। विशेष करके उन्होंने मध्वाचार्य के भगवान का शुद्ध विग्रह ग्रहण किया, रामानुज का शक्ति विचार ग्रहण किया, इसी प्रकार से निम्बादित्य का कुछ भेदाभेद कुछ रूपांतर कर उसमें संशोधन कर और उनका शुद्ध अद्वैत का क्या भाव, ये जो भेद दिख पड़ता है माया के वजह से नहीं, ये भेद किस लिए दिख पड़ता है, ये शुद्ध स्वरूप में भगवान गोपियां ब्रजवासी लोग परिकर लोग वैकुंठ जगत गोलोक वृंदावन यहां पर बलदेव प्रभु इत्यादि जो भेद दिख रहा है ये जोग माया के कारण दिख पड़ता है, शक्ति के वजह से दिख पड़ता है और यह शुद्ध है। ये रुद्र विष्णु स्वामी का ये विचार भी संशोधन करके महाप्रभु जी ने ग्रहण कर एक पूरा सॉलिड विचार संपूर्ण रूप से शुद्ध विचार अचिंत भेदाभेद का दिया। इस प्रकार से इस विषय में हम लोगों ने थोड़ा थोड़ा इसके विषय में भी श्रीमान शुभानंद इत्यादि ने अब पूज्य पाद त्रिविक्रम महाराज ने भी विचार वहां पर प्रकट किया। एरपरे कुछ विशेष कथा यही एक जे संप्रदाय भेद इत्यादि बोले देखा जाए अथवा भक्ति विचार देखा जाए दार्शनिक विचार विशेष के ये विशेष विचार गुली देखा जाए एर मूल कथा प्रथम ही भगवान कृष्णचंद्र अक्षर ब्रह्म रूपे वेद किन प्रकटित सृष्टि प्रारंभ अक्षर ब्रह्म की ओंकार ओंकार जो आचे यही जो अक्षर ब्रह्म आबार कुछ प्रकाशित आर एक विस्तृत है ब्रह्मा हृदय तेन ब्रह्म हृदय जो आद कवे मुह्यंत सूर्य इत्यादि एक पर तत्व ओंकार इत्यादि के प्रकाशित कर दिए तिनी गायत्री तत्व निया एक गायत्री थी के समस्त वेद उपनिषद गायत्री वेदत्रय एक कांति के वेद तीन थी तीनटी आर अवशिष्ट गुली आज मूल अथर्व वेद से मध्य चले आई वेद त्रय उपास्य की वेदस्य सर्वम अहम एव कृष्ण विचन पर समस्त उपनिषद उपनिषद माने की उपनिषद जे विद्या द्वारा जे विद्या हमारे के कृष्ण निकटे थे पर तत्व निकटे थे उपस्थित कर उपनिषद वेद वेद प्रतिपाद्य विषय निर्विशेष ब्रह्म ने कत कत लोग धारणा जे रकम होते ओम विष्णु परमम पदम सदा पश्यन्ति सूर्य देवी चक्षुरा এখানে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ভক্তি সম্বন্ধে বলা হয়েছে ভক্তি রে বৈনাং নয়তি ভক্তি রে বৈনাং দর্শয়তি বশীভূত অভক্তি রে ইত্যাদি বলা হয়েছে যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু তস্যতে কথিতা ধ্যাতা প্রকাশন্তে এইসব বলা হয়েছে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয় নাই যাতে স্থির করা হয় হতে পারে না যে সে কে পরতত্ত্ব একটা ভেগ আইডিয়া থেকে যায় যেরকম ভাবে সমুদ্রে জল একটি পাখি পর্যন্ত সন্তুষ্ট হতে পারে না, তৃপ্ত হতে পারে না, এই জন্য এই বেদ এটা লওনাক্ত মতন বড় বড় ঋষি মহর্ষিগণ বেদ ব্যাস মতন লোক, বেদাব্যাস মতন লোক এ সার তাৎপর্য নির্ণয় করতে পারে, সাধারণ বেধাওয়ালা লোক এইসব কিছু বুঝতেই পারবে না। এই জন্য এইগুলির মধ্যে যে পরস্পর কতগুলি বিরোধ আছে, ভগবানের রূপ নাই ভগবানের রূপ আছে ইত্যাদি পরস্পর বিরোধী তত্ত্ব মনে হয় আপাত বিরোধী, কিন্তু কোথাও আপাত বিরোধ নাই। এই জন্য নারায়ণের স্বরূপ শিল ব্যাস দেব এইগুলিকে সমন্বয় করে দিয়ে বেদান্ত সূত্র তিনি রচনা, বেদান্ত সূত্র রচনা করে তার মধ্যে তিনি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যাদি থেকে আরম্ভ করে আনন্দময় অভ্যাস, পুরস্কৃত উপদেশাত বিশেষ করে আর উপাসনার কথা শ্রীমদ ভাগবতে বেদান্ত সূত্রে তিনি দিয়েছেন। প্রতিমা মধ্যে আশি বিগ্রহের মধ্যে বহু পার্থক্য রয়েছে, প্রতিমা নহ তুমি ব্যাসদেব এরকম ভাবে সামঞ্জস্য করে, যার মধ্যে পূর্বাপর ইত্যাদি সমস্ত বিচার করে দিয়ে সামঞ্জস্য করে বেদে প্রত্যেকটি সমস্ত জিনিস গুলি হচ্ছে ঠিক, কিন্তু লোক বুঝতে পারে না, এই জন্য তিনি বেদান্ত সূত্র রচনা, তার মধ্যে এই সবগুলি বলে দিয়ে অন্ততে তিনি নাম সংকীর্তনের মহিমা ঘোষিত করলেন, অনাবৃত্তি সপ্তাহ অনাবৃত্তি, তাতেও তার সন্তুষ্টি হলো না। তিনি এই বেদ গুলির বিশেষ করে তার বেদান্ত সূত্র একটি অকর্তম ভাষ্য নিজে না করলে লোক বুঝতে পারবে না, এই জন্য তিনি কি করলেন, কম মেধা সম্পন্ন লোকের জন্য একটু বুঝাইবার জন্য তিনি পুরাণ রচনা করলেন, ১৮টি মুখ্য, ১৮টি উপপুরাণ, ১৮টি শাখা পুরাণ, ৩৬টি পুরাণ তিনি রচনা করেন, ৫৪টি পুরাণ, সবগুলি করে উদ্ধার তৃপ্তি নাই। তিনি সরস্বতী নদীর তীরে বসে চিন্তা করছে, আমি অত সবগুলি লিখলাম কিন্তু আমার হৃদয়তে সন্তুষ্টি হলো না, আত্মপ্রসন্নতা হলো না, কেন? চিন্তা করতে করতে কিছু তিনি স্থির করতে পারেন নাই, ওই সময়তে বিনা বাদন করতে নারদ ঋষি ওখানে উপস্থিত হলেন, তিনি বললেন যে সে তুমি তো সব রচনা করেছ, বেদকে ৪টি বিভাগ করেছ, বেদান্ত সূত্র রচনা করেছ, মহাভারত গুলি করেছ, পুরাণ গুলিকে প্রকাশ করেছ, মহাভারতের মধ্যে গীতা মতন একটা উপনিষদ তুমি অত সুন্দর সমন্বয়বাদ সবগুলিকে নিয়ে সমন্বয় তুমি লিখেছ, সব কিছু করেছ, তথাপি তোমার চিত্ত প্রসন্ন নাই কেন? যে গুরুদেব আমি এইটা বুঝতে পারি, ডক্টর রোগ বুঝবে, নিজে থেকে কেউ রোগী বুঝতে পারবে না যে আমার কি রোগ, তিনি বলছেন যে গুরুদেব আপনি সর্বজ্ঞ আপনি জানেন, যদিও তিনি নারায়ণ ব্যাস সাক্ষাৎ নারায়ণ, তথাপি গুরুতত্ত্বের মহিমা তিনি দেখাচ্ছেন। তখন নারদ ঋষি অনুগ্রহ করে তিনি বললেন, ও আপনি সব কিছু করেছেন কিন্তু আপনি কৃষ্ণের লীলা বিলাসে তার এই যে কথাগুলি আছে সেইগুলি আপনি কিছু লিখেন নাই, আপনি ঠিক করে এটা বলেন নাই যে কৃষ্ণই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আপনি বলেন নাই কৃষ্ণই পরতত্ত্বের একবারে সর্বোত্তম তত্ত্ব, তিনি অদ্বয় জ্ঞান পরতত্ত্বের শেষ সীমা, স্বয়ং ভগবানই তো আপনি লিখেন নাই, আপনি এটা কি লিখেছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃত সংযুতম পিয়ত ভাগবতম রসমালয়ম রুমহু রহো রসিকা বিভাগকা, ওই রসটা কি আপনি দিয়েছেন কোথাও? আপনি তো দিয়েছেন যে সীতাম সুবল মধুমঙ্গল ইত্যাদি কৃষ্ণের কান্দা চেপে দিয়ে তাকে ঘোড়া বানিয়ে ঘুরছে, এটা লিখেছেন প্রেমের বশীভূত হয়ে কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, যিনি যাকে রূপ গোস্বামী বলছেন অখিল রসামৃত মূর্তি প্রসরম তার কাপালি ললিতা ললিত শ্যামা রাধার রূপ গোস্বামী লিখেছেন, যিনি সব লোকের সব রসের আধার রস বৈশ অখিল রসামৃত মূর্তি দ্বাদশ রসের তিনি হচ্ছেন বিষয় স্বয়ং রসস্বরূপ, আবার রসের আস্বাদক তিনি রসিক দুইটি তিনি, তিনি জ্ঞান জ্ঞান স্বরূপ আর জ্ঞানী স্বরূপ, এই সামঞ্জস্য কে করবে? এই জন্য স্বয়ং তাকে শ্রীমদ ভাগবত তার ব্যাখ্যা রূপে লিখতে হবে। এই নারদ ঋষি বলছেন আপনি কি কোথাও ব্যক্ত করেছেন যে কৃষ্ণ প্রেমের বশীভূত তিনি সর্বোচ্চ তত্ত্ব অদ্বৈত জ্ঞান পর তত্ত্ব হয়েও প্রেমের বশীভূত হয়ে মা যশোদা তাহার কান ধরতে পারে তাকে বেঁধে দিতে পারে অখিলের সঙ্গে, এটা কোথাও জানিয়েছেন? তিনি গোপীগণের পায়ে পড়েন তার কাছে দশ বার নাক রাগাড়িয়ে ক্ষমা মাঙেন, এটা কোথাও লিখেছেন? তো না প্রভু আমি তো এগুলি লিখি নাই। তাহলে আপনি কি লিখলেন? আপনি এই সবগুলিকে বুঝে সবগুলি লিখুন আর লিখে জগতে প্রচার করুন যে প্রেমের বশীভূত আপনি কৃষ্ণ, সেই পরতত্ত্ব যার মধ্যে প্রেমের এই সব রসে তিনি পূর্ণ বিগ্রহ আর তিনি গোপীগণের আরাধনা করেন আরাধ্যতে কার দ্বারা? কৃষ্ণেই না আরাধিতা। তার কিছু কথা লিখেছেন কোথাও? তার মহিমা বড় কোন গীতাতে লিখেছেন না মহাভারতে লিখেছেন? শ্রীমতী রাধিকার আর গোপীগণের মহিমা কোথাও লিখেছেন কি? তো না আমি তো তাই লিখি নাই। তাহলে আপনার কিরকমের প্রসন্নতা হবে? আপনি এটা লিখেছেন না পারে হাম নিরবদ্ধ সঞ্জুজান, আমি তো লিখি নাই, আমি তো জানি নাই ওই সব। তো আপনি জানবেন কিরকম? কোন ভক্তকে আশ্রয় করতে হবে, শক্তিমান তত্ত্ব এই সবগুলি জানতে পারেন না সহজে, ওই শক্তির নিকটে যেতে হবে, তার আরাধনা ইত্যাদি করতে হবে। তাই তিনি বলছেন আপনি লিখেছেন কি শ্রীমদ ভাগবত? আপনি এমন একটা তাহার ওই বেদান্ত সূত্রে ব্যাখ্যা করুন। মহারাজ ঘুমাচ্ছেন, আপনি এই সবগুলি লিখুন, আপনি লিখুন কৃষ্ণের বন্দনা যেন না হয়, আপনি বন্দনা করুন আসাম হো চরণে রেণু যুষাম হম শ্যাম বৃন্দাবনে কিম গুলমলতা ঔষধি না যদ্দুস্তজন স্বজন আর কে পথন্ত হিতা হে যে মুকুন্দ পদবী, এটা লিখেছেন কোথাও? অত না প্রভু আমি তো এটা লিখি না। আরে আপনি বলুন, আপনি লিখুন এইটা বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম পাদ্রেণুম্বিক্ষণ যা সাংহারিক কথো গীত পুনাত ঘনত্র, এটা লিখেছেন? এত না আমি তো এগুলি লিখুন, আমি তো জানি না। তাহলে একটি কাজ কর, উনি বললেন যে সে তাহলে কিরকম জানব? তাহলে কৃষ্ণের যে আহেতুকি ভক্তি, ইহাতে ভক্তি কি কি এটা বুঝতে হবে। স্বরূপ শক্তি লাগিনী এবং সম্পিতের সার, এই হচ্ছে ভক্তি, এইটাকে আশ্রয় করুন, তার নিকটে প্রার্থনা করুন, তাকে একটা ভাব মনের বিকার মনে করবেন না, সে ব্যক্তি তার নিকটে আপনি প্রণত হন, আনকন্ডিশনালি সারেন্ডার করুন তাহার নিকটে ওই ভক্তি দেবীর কাছে, তখন অনুগ্রহ করে আপনি তাহার অনুগ্রহেতে কিছু কিছু বুঝতে পারবেন। তখন তিনি কি করলেন? উনি নারদ ঋষি এই বলে চলে গেলেন, আর তারপরে তিনি কি করলেন? ভক্তি যোগে মনসি সম্যক প্রণীয়তে আমলে অপশ্যৎপুর সম্পূর্ণ মায়াঞ্চ যদা পাশে যা সম্মোহিতং জীবং আত্মানং ত্রিগুণাত্মিকং পরোপিতে মনতে অনর্থম তৎসৃচন্তাভি অভিপদ্যতে যস্য বৈ সূর্যবাণায়াম কৃষ্ণে পরম পুরুষে भक्ति रूप पद्धति पुरुष शोक मोह भया देखें कि अपर सतपुर संपूर्ण जखनी भक्ति जो के आश्रय करें तखन तिनी की देखें अपर सतपुर संपूर्ण पूर्ण पुरुष के देखें जा आज पर्यंत तिनी अनुभव करें नहीं वेदांत सूत्र लिखे वेद के विभाग करे महाभारत रचना करे पुराण प्रकाशित करे जे पूर्ण पुरुष के देखें नहीं से शक्ति समन्वित समस्त परिकर गण समन्वित अखिल रसाम सिंधु सचिदानंद पूर्ण एक पूर्ण पुरुष के दर्शन कर देख लें कि तार एक पराशक्ति नाना प्रकार भेदे भावेते तार काय भी होते तार प्रकाश विग्रह रूपे थे तार कतो रकमे तार सेवा कर छे वृंदावने बिलार सब जन्म थी के आरंभ करे आविर्भाव थी के आरंभ करे शेष पर्यंत द्वारका पर्यंत जावतीय समस्त बुल विचार देखे तिनि देखछन कि जे कृष्ण मथुरा ते आविर्भूत मात्र होछे आर गोकुले ते तिनि की करछन तिनि जन्म लीला प्रकाश करछन आबार तिनि देखलेन जे ओखने ते तिनि की रकम भवते लीला इत्यादि करछन तार परवर्ती काले तिनि देखें वृंदावने जावतीय समस्त लीला कैशोर लीला सब दर्शन कर मने जे हाथे ते आम लागिए जे रकम देखा जाए से रकम दर्शन कर की रकम होते राश इत्यादि राश समय ते की रकम तहां ते विलास से तार मध्य अबर प्रेम वैचित्र इत्यादि तिनि दर्शन करें शुद्ध ताई न प्रेम वैचित्र होचे मिलनेर समय आप विरह समय की होचे दिव्य उन्माद चित्र जल्प यही सब गुली देखें तारपरे आबार की देखें और बहु समस्त गुली पूर्ण पुरुष के यही सब देखे आ तापरे जस्सा वही सुमियमाणायं कृष्णे परम पुरुषे वही परम पुरुषे जाते भक्ति है अशोक महाभया बहा यही सब भक्ति लोगे हृदय ते प्रकाशित हो एक जगह जगत कल्याण जन्म ए वेदांत सूत्र अकृत्रिम भाष्य श्रीमद भागवत करे दिए यही सब तत्व बुली ताहते संपुष्ट कर ले यही करे ताहा चित्त चमत्कृत भावते आनंद देते उत्फुल्ल हो बोले आज के हमारे जीवन कृता किंतु श्रीमद भागवत रचना हो कृष्ण वृंदावन ते यही सब बुली आस्वादन कर विषय समस्त रसर विषय हुए তিনি জগতের ভূভার ইত্যাদি হরণ করাইলেন মহাবিষ্ণু মাধ্যমে তার শরীরে তে রাম নৃসিংহ কল্কি বামন ইত্যাদি সব মহাবিষ্ণু ইত্যাদি ওদের দ্বারা ভূভার হরণ করে আর ঐশ্বরী করেছেন আর নিজেই তিনি বৃন্দাবনের রসস্বাদন ইত্যাদি করেছেন যখন বৃন্দাবনের লীলা সবগুলি